अतनु राधिका चरण भूषण करतनु राधिका चरण रेनु भूषण करिया तनु राधिका चरण आश्रय जे करे से महाशय राधिका चरण आश्रय जे करे से महाशय अरे मुई जाई बोली हारी तारे जयो जयो राधा नाम वृंदावन जार धाम जयो जयो राधा नाम वृंदावन जार धाम कृष्ण सुख बिलासेर निधि राधार कुनो गान ना सुनिलो मोरो कान राधार कुनो गान ना सुनिलो मोरो कान वंचित करिलो मोरे विधि
वंचित
Yeah.
সেই রাধা শ্রীমতী রাধিকা এবং রাধা কুণ্ডের মধ্যে কোন ভেদ নাই। যেরকম হচ্ছে রাধা কুণ্ড কৃষ্ণ কুণ্ড, কৃষ্ণ এবং শ্রীমতী রাধিকা অভিন্ন, ওইরকমে এই স্থানেতে এই শ্রীমতী রাধিকার স্থান সর্বোচ্চ স্থান, মাধ্যমিক লীলার স্থান। শাস্ত্রেতে ঘুরি ঘুরি মহিমা বলেছে, এমনকি উপদেশ আমৃতেতে শিল রূপ গোস্বামী বলছেন, যারা সাধারণ লোক যাদের ভক্তি আছে তাদের কথা কি, এমনকি নারদ প্রভৃতি মহা উচ্চ এইসব নারদ ঋষি মতন লোক তাদের পক্ষে অসুলভ, তিনিও চিন্তা করতে পারেন না শ্রীমতী রাধিকার কথা, এই তাহার কৃষ্ণের প্রতি যে তাহার প্রেম। তিনি বলছেন, বৃন্দা বিপিনন সুরম শ্রীমান সৌগ বর্ধন সারা শাস্তরিকার সময় কিংতাবৎ অন্নস্থলৈ যস্যাপি অংশ লবেন নার্হতি সম্যক মুকুন্দ শত প্রাণ অধিক প্রিয় দৈতম তৎকুণ্ডম মেবাশ্রয়ে। অন্য সমস্তের কথা কি, বৈকুণ্ঠ অপেক্ষাও পরা মধুপুরী, কেন জনিত মধুপুরীতে কৃষ্ণের জন্ম হয়েছে। বসুদেব মহারাজ এখান থেকে নিয়ে গোকুলেতে তিনি গিয়েছেন, আর কত রকমের তিনি লীলা বিলাস করেছেন, বৈকুণ্ঠেতে ভগবানের অবতার তার জন্ম ইত্যাদি নাই, তার কেউ মাতা পিতা নাই, কিন্তু মধুপুরীতে তার মাতা পিতা আছে, অন্য সব তাহার লীলা আছে। বৈকুণ্ঠ অপেক্ষাও মধু দ্বারকা, দ্বারকা অপেক্ষাও মথুরা, মথুরা অপেক্ষা বৃন্দাবন, বৃন্দারণ্যম সুরণ্যম অপি অত্যন্ত সুরম্য বৃন্দাবন, সেখানে রাসস্থলী সমস্ত গোপীগণকে নিয়ে কৃষ্ণ সেখানে রাস করেছেন। মথুরা ইত্যাদিতে রাস ইত্যাদি নেই, দ্বারকাতে রাস নেই, সেখানে গোপীগণের প্রাধান্য বৃন্দারণ্যতে। কিন্তু এই বৃন্দারণ্য যাহার মহিমার একটি কণা পর্যন্ত নাই, সেকে রাধা কুণ্ড গোবর্ধন ইত্যাদির কি বলব। এই যেখানে রাধা বৃন্দাবনেতে রাসস্থলী, সেই রাসস্থলী যে বৃন্দাবন নন্দগাঁও এবং বরসানা অন্য বৃন্দাবনেতে ভাণ্ডীরবন ইত্যাদি রয়েছে, কিন্তু এই যেখানে রাসস্থলী বৃন্দাবন সেইটি তাহার একটি অংশের লও মাত্র নাই, সেই যে রাধা কুণ্ড, এই রাধা কুণ্ডকে আমি পুনা 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 আমি বন্দনা করি, বুঝুন। কেন বৈকুণ্ঠেতে, বৈকুণ্ঠের অপেক্ষা দ্বারকাতে তার কোটি কোটি লক্ষ্মীগণ আছেন, তার মধ্যে সে 16108 প্রধান, সেখানে সত্যভামা রুক্মিণী ইত্যাদি রয়েছেন, কিন্তু তারা কৃষ্ণ কে প্রীতি করে তাকে বশীভূত করতে পারেন নাই। যদি মান হলো তাহলে কৃষ্ণ একটি যদি হুঙ্কার দিয়ে দিল তখন তাহাদের মান দূর হয়ে যায়, বলেন যে সত্রাজিতের কন্যাকে আমার রাজমহল থেকে বাহার করে দাও, তখন সত্যভামা যত মান করে থাকুন না কেন তাহার পদেতে এসে প্রণত হবেন, লজ্জিত হয়ে তার পিছনে বসে যাবেন। কিন্তু বৃন্দাবনেতে যদি কৃষ্ণ কিছু যদি বলেন তাহলে ওরাই কুঞ্জ থেকে বাহার করে দিবে, এইরকম হচ্ছে রাধা কুণ্ডের স্থান। তিনি বলবেন যে আমার কুঞ্জ থেকে বেরিয়ে যাও, কালো কালো লোকের সঙ্গে আমার কোন সম্পর্ক নাই, এমন প্রেমের বশীভূত এই স্থান হচ্ছে শ্রীমত, এই হচ্ছে রাধা কুণ্ড। এই জন্য বলছেন যে অন্য লোকের কথা কি, স্বয়ং কৃষ্ণ কাচুমাচু হয়ে এই রাধা কুণ্ড তাতে রাধারানী কে প্রসন্ন করবার জন্য আর সেখানে তিন বেলা স্নান করেন। রিপু রপি যত্নাত অত্র দেব্যা প্রসাদা প্রসন্ন কৃত কটাক্ষ প্রাপ্তি কাম প্রকাম যদ অনুসরতি কুতুজৈ স্নান সেবানুবন্ধৈ তদবিসুর বিরাধা কুণ্ডম এব আশ্রয়োমে। আমি একমাত্র রাধা কুণ্ডকে আশ্রয় করি। কেন আশ্রয় করি? আশ্রয় করি এই জন্য কৃষ্ণচন্দ্র স্বয়ং তিনি কে সর্বকারণ কারণম ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ আনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম সর্বকারণ কারণ তিনি। এমনকি তিনি দ্বাদশ রসের মূল বিগ্রহ অখিল রসামৃত মূর্তি প্রসিমর রুচিরুদ্ধ তারকা পালি কলিত শ্যামা ললিত রাধা বিদুর এমন শ্রীকৃষ্ণ রসস্বরূপ রস বৈশ। কিন্তু এখানে তিনি রস বৈশ হলেও আর সব লোক দ্বাদশ রসে তাহার সেবা করছে, কিন্তু তথাপি রাধা কুণ্ড এসে শ্রীমতী রাধিকার একটু বক্রনয়ন দর্শন করে তিনি কাচু মাচু হয়ে তিন বেলা স্নান করছেন ওখানে আর ধ্যান পূজা পাঠ তিনি করছেন। অব রিপুরপি যত্নাত অত্র দেব্যা প্রসাদ দেবীর প্রসাদের জন্য আপনি আমার এই ঝুলিতে আপনার মানটা প্রদান করেন। এই জন্য কাচু মাচু হয়ে তিনবার স্নান করেন, ত্রিসন্ধ্যা এক বেলা না তিন সন্ধ্যা। হ্যাঁ, যিনি কে এই নিত্যানন্দ প্রভুর উপাস্য, যদি তিনি না কৃপা করেন না নিতাই কি প্রেম দিবে? ওই প্রেম দিবার জন্য নিতাই এসেছিলেন ওই রাধা প্রেমের একটা কণিকা মাত্র। সব সময় তিনি ভিতরে ভিতরে অরঙ্গ মঞ্জরি হয়ে ওই সব সময় রাধে 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 মন্ত্র জপছেন আর উপর থেকে কৃষ্ণ প্রেমে বলিদান করছেন। এই জন্য নিতাই প্রভুর অত মহিমা, নাই তো নিতাই মহিমা কি চাও?
নোংরামি নোংরামি খালি নোংরামি।
এই সবগুলি এখানকার মধুনা। তা আমরা এই তত্ত্ব অনুসারে আমরা ওখানে বসে বেশ ভালো ভাবতে এক ঘন্টা দেড় ঘন্টা এই সবগুলি অনুশীলন করবো। আজকে এই পর্যন্ত এখানে আমার বক্তব্য সমাপ্ত করি। ওখানে যে আমার আছে
আমার কিছু বক্তব্য আছে।
তোমার চরণ
সামনে যারা
আছে তোমার চরণ ছয় বেগ তুমি ছয় দোষ সধি ছয় গুণ দাসে ছয় বেগ তুমি ছয় দোষ সধি ছয় গুণ ছয় সত সঙ্গ দেহ হে আমায় বসেছি সঙ্গে রয়াসে ছয় সত সঙ্গ দেহ হে আমায় বসেছি সঙ্গে আমি সঙ্গ আসে বসে আছি সঙ্গ সাধু সঙ্গ পাবো বলে সঙ্গ আসে বসে আছি সাধু সঙ্গ পাবো বলে সঙ্গ বসেছি সঙ্গে রয়াসে বসেছি সঙ্গে একাকি আমার নাহি পাইব হরিনাম সংকীর্তনে প্রভু একাকি আমার নাহি পাইব হরিনাম সংকীর্তনে তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া দেহ কৃষ্ণ নাম ধনে তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া দেহ কৃষ্ণ নাম কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো তোমার সব ক্ষতি আছে প্রভু কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো তোমার সব ক্ষতি কে বলে আমি তো কানাল কৃষ্ণ কৃষ্ণ বলি তাই তো পাছে পাছে আমি তো কানাল কৃষ্ণ নাই তো বৈষ্ণব গণের কৃপা ব্যতীত ভগবত কৃপা লাভ করতে পারবো না আমরা তাদের কৃপায় আমাদের একমাত্র জীবের সম্বল এবং তাদের কথা গোবিন্দ শুনবে আমাদের কথা শুনবে না এই জন্য বৈষ্ণবের আনুগত্যে তাদের চরণ তলে প্রান্তি ধুলি যদি কৃপা লাভ করতে পারি তবে গোবিন্দ কৃপা আমাদের হবে তাই বলছে এইবার আমায় করো দয়া এইবার আমায় করো দয়া ও পরম দয়াল বৈষ্ণব ঠাকুর এইবার আমায় করো দয়া পরম দয়াল বৈষ্ণব ঠাকুর এইবার আমায় আমায় চরণ ছাড়া করোনা গো চরণ ছাড়া আমি ওই চরণে শরণ নিলাম চরণ ছাড়া করোনা গো ওই চরণে শরণ নিলাম চরণ ছাড়া একবারে জয় দাও ওই পরম দয়াল বৈষ্ণবিন্দের জয় দাও হরি বল 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 দয়াল বৈষ্ণব ঠাকুর জয় বৈষ্ণব ঠাকুর বৈষ্ণব ঠাকুর জয় বৈষ্ণব ঠাকুর হরে কৃষ্ণ
হবে বলো সেদিন আমার
কবি হবে বলো সেদিন আমার কবি হবে বলো সেদিন অপরাধ ঘুচি শুদ্ধ নামে রুচি কৃপা বলে হবে হৃদয়ে সঞ্চার অপরাধ ঘুচি শুদ্ধ নামে
কৃপা বলে হৃদয়ে সঞ্চার
কবে হবে বলো সেদিন আমার
হবে
তিনাদি কহিনা কবে নিজে মানি সহিষ্ণুতা গুণ হৃদয়ে তে আনি ত্রিনাথিক সকলে মানদ আপনি অমানি সকলে হয়ে আশা দিব নাম রস সার হয়ে আশা দিব কবি হবে বল সেদিন আমার কবি হবে ধন জন আর কবিতা সুন্দরী বলিব না চাই দেহ সুখ করি ধন জন জন্মে জন্মে দাও ওহে গৌর হরি জন্মে জন্মে দাও অহৈ তো কি ভক্তি চরণে তোমার অহৈ তো কি কবি হবে বল সেদিন আমার কবি হবে করিতে শ্রীকৃষ্ণ নাম উচ্চারণ পুলকিত দেহ গদি গদ বচন করিতে শ্রীকৃষ্ণ আর বৈবর্ণ বেপথু হবে সংগঠন বৈবর্ণ নিরন্তর নীতি ববে সুধার নিরন্তর আর কবি হবে বল সেদিন আমার কবি হবে আর কবে নবদ্বীপে সুরধ্বনি তটে গৌরী নিত্যানন্দ বলি নিষ্কপটে কবে আমি নাচিয়া গাহিয়া বেড়াইব ছুটে নাচিয়া গাহিয়া বাতুলের প্রায় ছাড়িয়া বিচার বাতুলের কবে হবে বলো সেদিন আমার কবে হবে আর কবে নিত্যানন্দ মোরে করি দয়া ছাড়াইবে মোর বিষয়ের মায়া কবে নিত্যানন্দ আজি দিয়া মোরে নিজ চরণের ছায়া দিয়া মোরে নিজ নামের হাটেতে দিব অধিকার নামের হাটেতে দিব অধিকার কবি হবে বল সেদিন আমার কবি হবে আমি কিনি বলুটিব হরি নাম রস নামে রসে মাতি হইব বিবশ কিনি বলুটিব হরি ওগো রসের রসিক চরণ পরস রসের করিয়া মো জীব রসেয়নিবার করিয়া আর কবে হবে বলো সেদিন আমার কবে হবে আর কবে জীবে দয়া হইবে উদয় নিজ সুখ ভুলি সুদিন হৃদয় কবে জীবে দয়া সেদিন আমার কবে হবে আর কবে জীবে দয়া হইবে উদয় নিজ সুখ ভুলি সুদিন হৃদয় কবে জীবে দয়া হইবে উদয় এখানে বলছে কবে জীবে দয়া হইবে উদয় সেটা কিরকম দয়া আপনারা অনেকে জানেন যে অনেক স্কুল হাসপাতাল ডাক্তারখানা ইত্যাদি করে তাদের সেবা করা এই দয়া কবে জীবে দয়া হইবে উদয় নিজ সুখ ভুলি সুদিন হৃদয় কবে জীবে দয়া হইবে উদয় নিজ সুখ কবে নিজে দয়া হবে কবে ভগবানের ভজন করব কবে এইরকম মনে জাগৃত হবে সেই বলছে কবে জীবে দয়া হইবে উদয় নিজ সুখ ভুলি সুদিন হৃদয় কবে জীবে দয়া ঠাকুর ভক্তি বিনোদ করিয়া বিনয় ভক্তি বিনোদ আসিয়া গাট হল করিবে প্রচার শিয়া গাট হল করিবে প্রচার কবে হবে বলো সেদিন আমার কবে বলি অপরাধ ঘুচি সুতরামে রুচি অপরাধ ঘুচি সুতরামে রুচি কৃপা বলে হবে হৃদয়ে সঞ্চার আর কবি হবে বল সেদিন আমার
ছেলে দ্রৌপদী পঞ্চস্বামী ভেবেছিল আমাদের রক্ষা করবে দ্রৌপদী মনে করেছিলেন কিন্তু ভগবান কৃপা আসে নাই যখন দ্রৌপদী নিজেও চেষ্টা করেছে যে আমি নিজেকে রক্ষা করতে পারি তখন আসেনি যখন দু হাত তুলে সারেন্ডার হয়েছে গোবিন্দ চরণে তখন গোবিন্দ বলেছে মা ভয় ভয় নাই অতএব আমাদের গুরু বৈষ্ণব গোবিন্দ চরণে সরান আমাদের সারেন্ডার হতে হবে এবং দু হাত তুলে কৌর নিতাই বলে রাধে বলে কান্ত হবে
রাধা রাধা রমণ হরি বল জয় জয় রাধা রমণ হরি বল রাধা রমণ জয় জয় রাধা রমণ হরি বল 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 বলো সচিনন্দন গৌর হরি
पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महामदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्यनाम्ने गौरगतिजे नमः। गुरवे गौरचन्द्राय राधिकायै सदालये कृष्णभक्ताय तवैवास्मि तवैवास्मि न जीवामि त्वया विना इति विज्ञाय राधे तं नय माम शरणं। हमरा आज के नवदीप धाम परिक्रमा करते करते समुद्र बड़ी के उपस्थित हुई थी। इस स्थान नाम होचे समुद्र गौती। समुद्र गंगा के आश्रय करे एखने तार गति लाभ करे छिले। গতি মানে প্রেম লাভ করেছিলেন। তিনি গৌরলীলা এবং কৃষ্ণলীলা এখানে তিনি সমভাবেতে যুগপথ ভাবেতে এইখানে আস্বাদন করেছিলেন। তিনি প্রেম গতি লাভ করেছিলেন, এই জন্য তাহার এই স্থানের নাম হচ্ছে সমুদ্র গতি। দ্বিতীয় এখানে হচ্ছে সমুদ্রগড়। সমুদ্রগড় মানে আপনারা শ্রবণ করলেন শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের ধাম পরিক্রমা থেকে, যে এখানে সমুদ্রসেন নামক একজন রাজা থাকতেন। দ্বাপর যুগের পরে, দ্বাপর যুগের কাছাকাছি ভীমসেন বিরাট সৈন্য নিয়ে দিগ্বিজয় করতে 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 নদীপ ধামেতে আসেন। এইখানে সমুদ্রসেনের উপরেতে তিনি আক্রমণ করেন। সমুদ্র সেন তার যে ঘোড়া ছিল যজ্ঞে, ওটাকে নিয়ে তিনি বেঁধে দিলেন। তিনি মনে মনে ভাবছেন যে কৃষ্ণের তো দর্শন করা হলো না, জীবন বৃথা গেল যদি কৃষ্ণ দর্শন না হলো। এখন ভীমসেন সৌভাগ্যক্রমে এসেছেন, যদি ভীমকে আমি ভয় দেখাইতে পারি তাহলে তিনি আর্তনাদ করে কৃষ্ণকে এখানে ডাকবেন, তখন তাকে আমি দর্শন করব। তাহলে বুঝুন যে সমুদ্র সেন কত বলবান ছিলেন, যে তিনি আগেই তিনি মনে মনে ভাবছেন সমুদ্র সেনের নিকটেতে ভীম একটি সাধারণ যোদ্ধা, এই জন্য তিনি বলছেন যে তাকে কিরকম আমি যদি পরাজিত যদি করে দিই তাকে ভয় দেখিয়ে দিই তাহলে তিনি আর্তনাদ করবেন, আর তার আরতিতে কৃষ্ণ এখানে তিনি চলে আসবেন। তাহলে বুঝছেন যে কত বলবান ছিল তিনি। তাই হলো ভীম আক্রমণ করবার পরে মহারাজ সমুদ্র সেন ভীমকে পরাস্ত করেছে, পানেতে জড়িত করে দিলেন। তখন ভীম দেখলো যে সে তান্ত্রিক আমার, সব লোক বলবে যে সে কৃষ্ণ এদের পক্ষে হয়েও আইরা পরাজিত হলো। এই জন্য কৃষ্ণ আর হে কৃষ্ণ হে গোবিন্দ রাখুসরণ অব তো জীবন হারি, আমি যদি আপনি না আসেন আর এই সাধারণ একটি নগণ্য রাজা আর আমাকে যদি হারিয়ে দিল তাহলে আমার বদনামী অপমান হবে না, অপমান হবে কার, আপনার বদনাম হবে, যে আপনারা আমরা শরণাগত সবসময় আপনারা আমাকে রক্ষা করেন। আর শেষ পর্যন্ত আমরা একটা সাধারণ রাজার কাছে আর এখানে আমরা হেরে গেলাম, এই জন্য করুণা করে তাকে ডাকাতে কৃষ্ণ সেখানে উপস্থিত হলেন। ভীম তিনি দেখেন না, তিনি কি দেখলেন, অদ্ভুত শ্যাম সুন্দর রূপ, সুন্দর কেশ, তিনি কিশোর মূর্তি। কিশোর মূর্তি কোথায় থাকেন, দ্বারকাতে থাকেন কি, নবকিশোর নটবর গোপবাস গোপবেশ বেনুকর, এইটি মূর্তি তিনি দেখলেন। দেখে তিনি প্রেমীতে গর্ভবত হয়ে গেছেন।
প্রভু আপনার এই রূপটা দেখলাম, কিন্তু আমার আরো কিছু দর্শন করবার ইচ্ছা। তাহলে কি ইচ্ছা?
ইচ্ছা তো তিনি জানেন, সঙ্গে সঙ্গে গৌরমূর্তিতে প্রকাশ
অদ্ভুত গৌর, তাহার দর্শনটা দেখেন কি অসংখ্য লোক লিয়ে স্বরূপ দামোদর রায় রামানন্দ দ্বৈতাচার্য বক্রেশ্বর হরিদাস ঠাকুর এরা সব নৃত্য করছে, আর স্বরূপ দামোদর ইত্যাদি তারা গান করছে, আর সকল প্রেমীতে একার বিভোর হয়ে গড়াগড়ি দিচ্ছে, আর তারা খুব কীর্তন করছে। সঙ্গে সঙ্গে আবার কি দেখছেন এই বইটাই লিখা আছে, তিনি দেখলেন যে কুমুদ বনিটা এই সমুদ্র সেনের এই যে রাজ্য এই যে সমুদ্র গড়ি এটা কি বৃন্দাবনের সব বন তো এখানে আছে, তো এখানে দেখলেন কি কুমুদ বন। কুমুদ বন কাকে বলে? যেখানে সরোবরাতে সুন্দর সুন্দর কুমুদের ফুল পদ্ম ফুল কমল ফুল অত্যন্ত সুন্দর ভাবে দেশে ফুটে আসে। কৃষ্ণ কি করেন, গোপীরা কি করেন, ওর মধ্যে থেকে ফুল পুষ্প চয়ন করে দিয়ে সুন্দর মালা গাঁথেন। কৃষ্ণ অদ্ভুত কলাকারি করে আর তিনি সুন্দর মালা গাঁথেন, গোপীরাও করে পরস্পর পরস্পরকে ওই মালা দেয়। আর কি রাধাকুণ্ডের নিকটেই আছে কুমুদবন, রাধাকুণ্ড থেকে প্রায় দু তিন মাইল, ওইখানে হিন্দোল লীলা হয়, হিন্দোলের মানে ঝুলা, গোপীরা সখীরা তাকে ওই হিন্দোল লীলাতে তাকে চড়িয়ে রাধা কৃষ্ণ যুগলকে তারা ঝুলাচ্ছে। সেখানে দাস্য সখ্য বাৎসল্যের
নাহি কগোচর
নাহি কগোচর, এই যে লীলা রাধাকুণ্ড শ্যামকুণ্ড এবং সমুদ্রবনের এই সমস্ত যে লীলা যে সমুদ্র সেন দেখছেন যে তারাকে সখীরা ঝুলাচ্ছে সুন্দর কুমুদরীর মালা দর্শন করে পরস্পর দিচ্ছেন, তার মধ্যে আবার উঁচু নিয়ে যাচ্ছেন আবার এদিকে নিচে নিয়ে যাচ্ছেন, যে কৃষ্ণ চান নিজে থেকে হয়ে যাচ্ছে। এই সমস্ত লীলাগুলি দর্শন করে দিয়ে রাজা একবার কৃতার্থ হয়ে গেল। এই লীলাতে সখ্য দাস্য এবং বাৎসল্যের গোচর নাই, এখানে তো শ্রীমতী যশোদা দেবী আসতে পারবেন না, নন্দ বাবা আসতে পারবেন না, যে লীলাতে ঝুলা ইত্যাদি হচ্ছে এই সিদাম শুভ মধুমঙ্গল পর্যন্ত সে লীলাতে প্রবেশ নাই, সে লীলা এই সমুদ্র সেন দেখলেন। তাহলে বুঝেছে তার কত সৌভাগ্য, ভীমের কোটি জন্মে তো এইটা সম্ভব আছে কি এই লীলা দেখবে, ঝুলাতে ঝুলানো সখী গণেতে আর ওই কুদ বনেতে গিয়ে রাধাকুণ্ড তটেতে গিয়ে তিনি যদি পায়েটা উপর করে মাথাটা নিচে করে অঙ্গুষ্ঠের উপর যদি কোটি বছর দাঁড়ান গাছ বৃক্ষ রাধাকুণ্ডেতে তপস্যা করে তাহলেও সম্ভব আছে কিনা আমি বলতে পারি। অতএব ইনি কি স্তরের লোক বুঝুন, একটা দিকে দেখছেন কি রাধা কৃষ্ণ কুমুদ বনেতে রাধা কুণ্ডেতে নানা রকম মধ্যাহ্নিক লীলা মধ্যে প্রবেশ করে তাহাকে দর্শন করছেন ইনি, আবার অন্যদিকে মহাপ্রভুর এই কীর্তন স্বরূপ দামোদর রায় রামানন্দ যেখানে নৃত্য করছেন বক্রেশ্বর পণ্ডিত হরিদাস ঠাকুর অদ্বৈতাচার্য অচ্যুতানন্দ নৃত্য করছেন আর গান করছে কে কে মুকুন্দ আর বাসুদেব সঞ্জয় করছে, সেই কীর্তন কিরকম হতেছে দেখবে কি হিমের সৌভাগ্য আছে এই রকম কীর্তন দেখবার আর তার মধ্যে সম্মিলিত হওয়ার, কোটি জন্মে হবে কিনা আমি বলতে পারি না। এই সব বিচার করবার জন্য কতগুলি সিদ্ধান্ত আছে, কি সিদ্ধান্ত? প্রথমেই দেখতে হবে উত্তমা ভক্তি কাকে বলে, যাদের উত্তমা ভক্তির বিচার নাই তারা এইগুলি বুঝতেই পারবেন না, তার মধ্যে প্রবেশ করতে পারবেন না। এই জন্য আপনারা বৃহৎ ভাগবত অমৃত মধ্যে চলুন, সনাতন গোস্বামীকে শিক্ষা গুরু করে অন্নাভিলাষিতা শূন্যম জ্ঞান কর্মার্জনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম ভক্তি উত্তম। উত্তম ভক্তি কাকে বলে? প্রথমে ভক্তি বলে কৃষ্ণানুশীলনম, কায়িক বাচিক এবং মানসিক যত রকমের চেষ্টা আছে, তাছাড়া ব্যতীত ভাবনা বর্তম মনকে অতিক্রম করে, সেটি কি ভাব স্নেহ মান প্রণে রাগ অনুরাগ এতদ্বারা অখিল চেষ্টা পরায়ণ হয়ে কায়িকি বাচিকি মানসিকি তার মধ্যে আবার প্রবৃত্তাত্মক অনিবৃত্তাত্মক যাবতীয় সমস্ত অনর্থ অপরাধ এমনকি দ্বারকার মনীষীগণের ধ্যান পর্যন্ত, এমনকি সখ্য দাস্য বাৎসল্য থেকে অমিশ্রিত শুদ্ধা প্রেমা গোপী ভক্তি, এইটি উত্তম ভক্তির লক্ষণ। এই যারা উত্তম ভক্তি মধ্যে যাবে নিত্য নিরন্তর কৃষ্ণের অখিল চেষ্টা পরায়ণ, নিজের জন্য কোথাও কিছু থাকবেন ভক্তি বলা হতে পারে, যদি অন্নাভিলাষ শূন্য থাকে আর জ্ঞান কর্ম আদি জ্ঞান কর্ম আমরা ছাড়তে পারবো না, কিন্তু যে জ্ঞান কর্ম ভক্তির পোষক ওইগুলিকে নিয়ে যাতে ভক্তি আচ্ছাদিত না হয়ে যায়, আর অন্যদিকে কোন রকম ভাবে কৃষ্ণ ভক্তি ছাড়া কৃষ্ণের সেবা ছাড়া অন্য কোন অভিলাষ থাকবে না, ইচ্ছা থাকবে না, তখন এইটা হচ্ছে উত্তম ভক্তি। এই উত্তম ভক্তি অনুশীলন যারা করে তাদেরকে তিন ভাগে বিভাগ করা হয়েছে, একজন হচ্ছেন সাধন ভক্ত, একজন ভাব ভক্ত, আবার প্রেম ভক্ত। তার মধ্যে যারা এই সাধন করছে তার মধ্যে মনে করি যে যারা স্বরূপ সিদ্ধি হয়ে গেছে, স্বরূপ সিদ্ধি মানে কি, যাদের আদৌ শ্রদ্ধা সাধু সং অনর্থ নিবৃত্তি নিষ্ঠা রুচি আসক্তি আসক্তি হয়ে ভাবের মধ্যে প্রবেশ করে দিয়ে তার উপরে উঠে গিয়ে স্বরূপ সিদ্ধি যাদের হয়ে গেছে, কি স্বরূপ সিদ্ধি, নিজের স্বরূপ কৃষ্ণের স্বরূপ তারা বুঝতে পারছে, ভাগবতের মধ্যে গণিত হয় এই ভাগবতের মধ্যে দেখাচ্ছেন যে পাঁচ প্রকার লোক কি পাঁচ, প্রথম হচ্ছে জ্ঞানী ভক্ত, তারপরে শুদ্ধ ভক্ত, তারপরে প্রেমী ভক্ত, তারপরে এখানে জ্ঞানী ভক্তকে যারা শান্তরসের উপাসক চতুষণ প্রহ্লাদ ভীষ্ম এই সকলই হচ্ছেন জ্ঞানী ভক্ত, ভক্ত কিন্তু তার মধ্যে ঐশ্বর্য জ্ঞান কিছু মিশ্রিত কৃষ্ণকে বশীভূত করতে পারবে না, কিন্তু শুদ্ধ বৈষ্ণব শুদ্ধ ভক্ত এটা বুঝে রাখতে হবে। ইনি হলেন কে, চতুষণ প্রহ্লাদ আর কৃষ্ণ পিতামহ, এরা কি জ্ঞানী ভক্ত, এদেরও স্বরূপ সিদ্ধি আছে, স্বরূপ সিদ্ধি বালা নিচে বালাকে কৌনকে বলা হচ্ছে না এর মধ্যে, তারপরে শুদ্ধ ভক্ত, এরা এই যে জ্ঞানী ভক্ত এরা নারায়ণ কৃষ্ণ রাম এবং অন্য যে ভগবানের সমস্ত অবতার আছে সকলকে এই ভগবান জ্ঞান করে, তাদের এর মধ্যে কোনো প্রতি একটা খাস নিষ্ঠা নাই, এদের উপাস্য স্থির হয় না যে কে উপাস্য, সকলই উপাস্য সকলই ভগবত তত্ত্ব। এরপরে
শুদ্ধ ভক্ত কে যাহার উপাস্য ঠিক হয়ে গেছে, কৃষ্ণের মধ্যে একান্তকী ভাব এসে গেছে, কিন্তু অভি সাধন পরায়ণ, কিন্তু ভাব মধ্যে এসে স্বরূপ সিদ্ধি হয়েছে, অম্বরীশ মহারাজ তার ভাব সিদ্ধি আছে, স্বরূপেতে তাহার আছে, তার সমস্ত ইন্দ্রিয় গুলি কৃষ্ণের সেবাতে নিযুক্ত করেছেন, একটাও বাদ নাই। এদের মধ্যে বাদ থাকতে পারে জ্ঞানী ভক্তের মধ্যে, ইনি মুখের দ্বারা কীর্তন নাকে ঘ্রাণ ঠাকুরের এইসব চন্দন তুলসী প্রভৃতি, এর মনের দ্বারা ভগবত চিন্তন অষ্টকালী লীলা চিন্তন, আর পায়ের দ্বারা এই হেঁটে হেঁটে পরিক্রমা ইত্যাদি ভগবানের সেবা পাদ সেবা আর ঠাকুরের অর্চন ইত্যাদি যা কিছু আছে সব তিনি করছেন, শ্রীমদ ভাগবতে এই বিশেষ রূপেতে বর্ণন করা আছে। কি শ্লোকটা
সবাই
এটার দ্বারা অম্বরীশ মহারাজ, তাহলে ইনি জ্ঞানী ভক্তির থেকে শ্রেষ্ঠ, কেন ইনার মধ্যে দাস্য ভক্তি এসে গিয়েছে, একটু কৃষ্ণের সঙ্গে সম্বন্ধে এসে গিয়েছে যা এদের হয় নাই, ইনার থেকে শ্রেষ্ঠ কে প্রেমী ভক্ত সিদ্ধ এখানে এসে গেল, যাদের স্বরূপ সিদ্ধির তা আছেই বস্তু সিদ্ধি হয়ে গেছে, রামচন্দ্রের প্রতি ইনার বস্তু সিদ্ধি হয়ে রাম তাহার একমাত্র নিষ্ঠা রামের মধ্যে, শ্রীনাথে জানকীনাথে অভেদ পরমাত্মনি তথাপি মত সর্বস্ব রাম কমল লোচন, কৃষ্ণ আছে অন্য অবতার আছে কিন্তু ইনার রামের মধ্যে এমন নিষ্ঠা, রাম যদি কৃষ্ণ আসেন বলবেন যে প্রভু আপনি ধনুষ বাঁধলেন তাহলে আপনাকে প্রণাম করব, এমনই কৃষ্ণকে প্রণাম করবেন না। দ্বারকাতে একবার গিয়েছিলেন, সেখানেতে কৃষ্ণকে হতে হলো রাম, তিনি সত্যভামাকে বললাম যে তুমি তাড়াতাড়ি করে হনুমান আসে তুমি সীতা হয়ে যা, উনি বলে আমি সীতার ভার ধারি না, তখন রুক্মিণী কে বললেন রুক্মিণী তখন তিনি সীতা, তখন হনুমান এসে তাকে প্রণাম করলেন, এমন তাহার নিষ্ঠা, এমন কি তিনি বুক ফেড়ে দেখিয়ে দিলেন রোম রোমেতে তাহার রাম রাম অন্তর বাহিরে কোটি কোটি তিনি হনুমান হয়ে যেখানে যেখানে রামের গুণগান হয় সেখানে তিনি যাবেন, এই জন্য তিনি প্রেমী কৃষ্ণ রামের বিগড়েতে তিনি অত্যন্ত আতুর হয়ে ওই কোন বনেতে কিং পুরুষ বর্ষেতে তিব্বতে সবসময় ক্রন্দন করছেন, এখানে রামের কত রকমের যে সেবা করেন তাহার ইজ্জতায় ইনার থেকে আর একটু উপরে প্রেম পর ভক্ত, প্রেম পর ভক্ত কাহারা যাহারা মধ্যে দাস্য তো আছেই কিন্তু তার মধ্যে একটু সখ্যও আসছে, কোন সময় একটু বাৎসল্যও এসে যাচ্ছে, এই জন্য এত দ্বারা সমৃদ্ধ যে দাস্য এটা আছে পাণ্ডবগণে, এই জন্য হনুমানের অপেক্ষা অত্যন্ত শ্রেষ্ঠ, অর্জুন বলেন আমার রথ খালি সেনার ভিতরে তেমনি চলতু সেনার ভিতরে, কৃষ্ণ ঘোড়াটাকে হেঁকে ওখানে নিয়ে যান, ঘোড়া তাদেরকে খাওয়াচ্ছেন তাদেরকে লালন পালন করছেন, এমনকি অর্জুন যা দেশ দেশকে পালন করছেন, আপনারা জানেন কৃষ্ণের বড় সুন্দর একটি ভগিনী ছিল তার নাম ছিল সুভদ্রা, রূপে গুণে সব প্রকারে বলরাম দেব বলদেব তাহাকে বিবাহ দিতে চেয়েছিলেন, তিনি কৃষ্ণ চালাকি করে কি করে দিলেন অর্জুনকে ত্রিদণ্ডী সন্ন্যাসী বানিয়ে দিয়ে আর দ্বারকাতে পাঠিয়ে দিয়ে আর তাহাকে বলেন যে তুমি একে নিয়ে পালিয়ে যাবে, রথ নিয়ে ওখানে গেলেন সুভদ্রা আসলেন সুভদ্রাকে রথের উপর নিয়ে, তখন বলদেব প্রভু অত্যন্ত রেগে ছিলেন, তখন কৃষ্ণ তাকে বুঝিয়ে দিয়েছিলেন অনেক লম্বা ইতিহাস হয়ে যাবে এই জন্য আমি ফের চলে আসি, এরকম হোক কৃষ্ণের কত প্রিয় যে তাহার ভগ্নি দিয়ে কৃষ্ণ অর্জুনের তিনি সালা হলেন, তাহলে বুঝুন যে সে এই পাণ্ডবগণের কত উচ্চাই, কিন্তু তার মধ্যে সখ্য হলেও দাস্যটাই প্রধান, ভীম হচ্ছেন দাস আরো বেশি দাস্য প্রধান সখ্য কম, অর্জুন সখ্য বেশি দাস্যটা একটু কম, এই জন্য পাঁচ ভাইয়ের মধ্যে ভীমের অপেক্ষাও অর্জুনের একটু শ্রেষ্ঠ আছে, কিন্তু
এরপরে এরপরে হচ্ছে প্রেমাতুর। প্রেমাতুর মানে কে? উদ্ধব। কেন? তার মধ্যে শান্ত, দাস্য, সখ্য এই সব আছে। আর সখ্যতা এমন প্রগাঢ় যে তিনি আর এই পাঁচ পাঁচ ভাই মধ্যে থেকে কি অন্য কেউ দ্বারকাবাসীকে তিনি ব্রজেতে পাঠাইতে পারেন না। ব্রজে কাকে পাঠাইবেন? উদ্ধবকে পাঠান। কেন? তিনি প্রেমের একটু আড়াই অক্ষর মধ্যে দু অক্ষর জানেন, আধা অক্ষর জানেন না। উদ্ধব দু অক্ষর জানাতে বলেন যে সে তুমি যাও ওখানে ব্রজেতে দেখে আস, আর মাতা পিতাকে আর পেশিগণকে সখাগণকে একটু সান্ত্বনা দিয়ে এসো। উদ্ধব গেলেন, আর সেখানকার নন্দ বাবার বাৎসল্য রস, সখাগণের সখ্য রস, আর গোপীগণের মধুর রস এত উন্নত হিমালয় মতন। তিনি মনে করে যখন হিমালয়ের একটি প্রান্ততে বসে শুধু এইরকম দেখছেন টুপি মাথা থেকে পড়ে যায় এমন উচ্চ একটি কণিকা তিনি ব্রজে ধারণ করতে পারেন নাই, কিন্তু ব্রজে গিয়েছিলেন, এই জন্য তাকে প্রেমাতুর ভক্ত বলা হয়। কিন্তু এর উপরে আরো কিছু আছে যা বললাম, এরা এদের মধ্যে কেউ ব্রজেতে এমনকি উদ্ধব রাধা কৃষ্ণ যুগল মূর্তির সেবা তিনি করেন নাই, তার উপাস্যদেরকে এই দ্বারকাধীশ অথবা মথুরেশ কৃষ্ণ তিনি ব্রজে গিয়ে আবার ওখান থেকে চলে আসলেন কৃষ্ণের এই দ্বারকাধীশ মথুরা সেবা করবার, এই কি তাহার স্বর্গগত ভাব? এই জন্য প্রেমাতুর হয়েও তিনি ব্রজেতে থাকতে পারলেন না, ব্রজের একটি কোন একটা তৃণ গুলমলতা হওয়ার জন্য একটি চেষ্টা মাত্র করেছিলেন। আসাম উচ্চারণ রেণুষাম অহম শ্যাম বৃন্দাবনে কিমত গুলমলত ঔষধী নাম যা দুশ্চন স্বজন আর্য পথন চেহিত্বা আমি ব্রজেতে ঘাস ফুস একটা পেয়ে যেতাম, তৃণ হয়ে যেতাম, বৃক্ষ নয়, যাতে গোপীরা নিজে পদধূলিতে আমাকে অভিষিক্ত করে আমার জীবনটাকে ধন্য করে দিবে, আমি ঘাস ফাঁসা হতে চাই। তাই শুধু নয়, বন্দে নন্দ ব্রজে স্ত্রী নাম পাদ রেণু ভবিষ্যৎ যা সাং হরি কথো গীত উদান। আমি গোপীগণের পদধূলি একমাত্র ধূলি কণা আমি হতে চাই, কোনদিন তার চরণ থেকে যেন বিচ্ছিন্ন না হই, তার একটি ধূলি, একটি ধূলি কোনটি ধূলি? কোটি কোটি গোপীগণ, তার মধ্যে একটা ধূলি শ্রীমতী রাধিকার ধূলি, চরণ ধূলির এক কণা তিনি চাচ্ছেন। ব্রহ্মা তিনি ওখানে যে কোনো কৃষ্ণের সেবকের চরণ ধূলি চেয়েছিলেন, কিন্তু উদ্ধব তা করেন নাই। তদভূরি ভাগ্যবিহ কিমপ জন কোপি অটব্যাম যজ গোকুলেপি কতমাং রজোভিষেকম যজ জীবিতং তু নিখিলং ভগবান মুকুন্দ পাদরে যেখানে চাচ্ছেন কার কতমাং কোন একটি ব্রজবাসী গণের চরণ ধূলি চাই, আমি সেখানে একটি পাথর হয়ে জন্মগ্রহণ করতে চাই ব্রজেতে, যদি ব্রজেতে না হয় গোকুলেতেও যেখানে ওই হাড়ি মেস্তারানি ওই মেলা পরিষ্কার করে দিয়ে পায়ে ধোবার সময় আমার উপরে পায়ে রগড়াবে আর জল দিয়ে তাহলেও আমার জীবনে সৌভাগ্য হবে, এইরকম হতে ব্রহ্মা। কিন্তু ইনি কি বলছেন? গোপীগণের একটি চরণ ধেনু যদি আমি পাই আমার জীবন ধন্য হয়ে যায়, এইরকম উদ্ধবকে প্রেমাতুর বললেন। এইনার আরাধ্যকে কৃষ্ণ আর কৃষ্ণের আরাধ্যকে শ্রীমতী রাধিকা ঠাকুরানি, তাহলে বুঝো যে তার এই সব তারতম্য জানা চাই। এর মধ্যে ভীমকে কোনটা ধরা হবে? দাস্য রস। প্রেমাতুর ধরা হবে না, প্রেম পর ভক্ত মধ্যে মাত্র মথুরা দ্বারকাতে যেতে পারেন, বৃন্দাবনে প্রবেশ করতে পারেন না, আর এই গৌধাম যেখানে সাক্ষাৎ রাধা কুণ্ড সান কুণ্ড সব এই সবগুলি আছে এখানে কি রকম ভাবে হতে পারে? এই জন্য কৃষ্ণ যখন রাধা কৃষ্ণ যুগল মূর্তি কুমুদ বনেতে দেখালেন তখন ইনি দেখলেন, কিন্তু তার অধিকার ছিল না যে দেখবেন, এই জন্য তিনি দেখতে পারেন নাই। কৃষ্ণ দেখান না তা নয়,
তিনি দেখতে অধিকার অনুসারে তো প্রেম যদি থাকে তাহলে দর্শন করবে, এই জন্য দর্শন হতে না। গৌরচন্দ্রের এই যে সংকীর্তন রাস লীলা ওটা তিনি দেখতে পান নাই। অতএব এই সব বিচার নিয়ে যদি বিচার করা যায় তাহলে দেখতে পারা যে সমুদ্র সেনের কত সৌভাগ্য। এইরকম হ্যাঁ রাধা কৃষ্ণের নিত্য লীলা, আর সেখানে তো কুমুদ বন রাধা কুণ্ড শ্যাম কুণ্ডের লীলা দর্শন করে, আবার মহাপ্রভু লীলা সব উনি দর্শন করছেন। অতএব মহা সৌভাগ্যবান আমরা সমুদ্র সেনের পাদ পদ্মের ধূলিকণা বন্দনা করি এবং তাহার পুনঃ পুনঃ বন্দনা করি যে এই সব গুলি ভাব যেন আমাদের হৃদয়তে আসে, এই বলে আমার বক্তব্য
সমাপ্ত।
দেখো উপজেলা ভীমসেন নামের ঝোলা জপছি এখন, গদা টোদা আর ধরে না, সত্যি সত্যি তো এইরকম হয়েছে কি ভীমসেন? ভীম ভীমই থাকে, সমুদ্র সেন সমুদ্র সেনই থাকবে, তাকে কুমুদ বনে তুললেও সে সখী হবে না। দেখাতে পারেন কোন সখী হয়েছে? কোন শাস্ত্র থেকে দেখাতে পারেন যে কুমুদ বনে গিয়ে কুমুদ সখী হয়ে গেছে কোন সখী?
ভক্তিবিনোদ ঠাকুর থেকে আর কেউ বড় শাস্ত্র নাই পৃথিবীতে,
তিনি বলেছেন কুমুদ বন, কিন্তু সখী হয়েছে বলেছেন,
সখী
ও হাতির নাক দেখে পিঁপড়ের পথ সুস্থির করলে হবে? দোকানে গিয়ে নানা রকম মণি রত্ন খচিত সব গহনা পত্র দেখা গেল, দোকানদার মনে করছে এ মস্ত বড় একটা খদ্দের পাওয়া গেছে, ট্যাঁকে নেই পয়সা, চুপ করে বসে বসে যা দেখাচ্ছে দেখছি। বুদ্ধিমান দোকানদার নয়, আরে এই ট্র্যাকে পয়সা নেই, একে দেখাও একটা পেতলের গয়না, তা না করে সেখানে ফলাবটি হচ্ছে হরি মণি মাণিক্য ইত্যাদির বর্ণনা দেয়া হচ্ছে, জ্ঞান নেই কিরকম ভাবে বেচা কেনা করতে হয়। আরে ভীমসেন কে এলো কিনা গোপী সাজাতে বলুন তো, কিরকম অজ্ঞানের কথা! নিজেই আবার বললেন সিনাতে জানকীনাথে অভেদে পরমাত্মনি তথাপি মম সর্বস্ব রাম কমল লোচন, মুখে বললেন কিন্তু কাজে নেই, অন্তরে সেটার স্ফূর্তি নেই। স্বয়ং কৃষ্ণচন্দ্র মহাপ্রভু রূপে তিনি মুরারী গুপ্তকে পারলেন না, সখী বানাতে পারলেন না, শেষকালে বললেন না 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 না, তোমারকে সখী হতে হবে না, তুমি ঠিকই আছো, তুমি হনুমানই থাকো। কাকে কি উপদেশ করতে হয় জ্ঞান নেই যার, তাদের এইরকম ভাবে কথার বর্ণনা। ঝোড়া খুলে দিল একবারে সব বড় বড় দোকানের সব অলঙ্কার গুণ, আরে আছে তার 10টা টাকা কাছি, তার কাছে দেওয়াটা যেমন অনুচিত সেই রকম ওই হাতির নাচ দেখে পিঁপড়ের পথ সুস্থির করলে তো হবে না, যার যেরকম অধিকার তার কাছে সেই রকম ভাবে কথাবার্তা বলাই উচিত। সুতরাং ভীমসেনকে পরাস্ত করতে গিয়ে যদি ভীমসেনের কাছে গোপীদের কথা বলা হয়, নিরাত্মারি গোপীদের কথা কি শুনবো, মেয়েদের কথা আবার মানুষে শুনে, নিয়ে এসো বড় বড় পালোয়ান, দেখা যাক তাকে কি পাল্টানো যাবে। ভীম ভীমই থাকবে, গোপী গোপী থাকবে। ভীমের যে গৌরব, সে গৌরব কোনদিন ক্ষুণ্ণ হবে না। গোপীরা কি ভীম হবে? ওই রকম মল্লযুদ্ধ করতে যাবে, গদা ধরবে? তা তাদের দ্বারা হবে না। যার যে অধিকার, সেটা মক ফাইট, দ্যাট ইজ নট পিওর ফাইট। গদা ভাঙতে হবে না, সে কৃষ্ণের গদা ভাঙতে পারবে, ভীমের গদা ভাঙতে পারবে না। কৃষ্ণ যে, সে তো লম্পট, সেই জন্য সে গোপীরা তাদের কাছে জয় পায়। কিন্তু প্রকৃতপক্ষে ভীমের কাছে কি কৃষ্ণের জয় হবে, গোপীদের জয় হবে? তা হতে পারে না। ভীমের যে সৌর্য বীর্য, সেই তারা বুঝতেই পারে না। ওদিকে তাদের সব বেচার নেই, খালি লাম্পট্য যত কাজ সেইগুলি তাদের মাথার মধ্যে ঘুরছে। শুনুন শুনুন, এত ব্যাকড হয়ে যাচ্ছেন কেন? মহাপ্রভু কি বললেন, মহাপ্রভু কি বলেছেন? তিনি বলেছেন, আশ্রিশ্রবা পাদরতাং পিনুষ্টুমাম, অদর্শনাথ মর্মাহতাং করতুবা, যথা তথা বা বিদধাতু লম্পট, যথা তথা বা বিদধাতু লম্পট, মত প্রাণ নাথস্তু সৈব না পর। সেই প্রকার গোপীদের স্বভাব, তারা লাম্পট্রি খুঁজে বেড়ায়, তাদের কি আর ভীমসেনের দিকে রুচি হবে? সুতরাং ভীমসেনের কাছে সেই গোপীদের কথা বলে ভীমসেনকে পরাজিত করা যাবে না। ভীমসেন সে চিরদিনই তার শৌর্য বীর্যে জয়ী হবে, সর্বশ্রেষ্ঠ আসনে সর্বদাই অধিষ্ঠিত থাকবে। মানসা গল্প চরিত্র
বলের কথা বলেছেন, এটা ঠিক। কিন্তু আমরা শুনেছি যে দ্রৌপদী বলতেন যে উঠো, তো উঠতেন, আর বলতো যে বসো, তখন বসে দিত, আর গদা তার উঠিয়ে দিয়ে ফেলে দিত দ্রৌপদী। অত যে দ্রৌপদীর নিকটে এই রকম, তাহলে সৌর্য বীর আর কি বর্ণন করা যাবে? আর কি আমাদের অনেক বিলম্ব হয়ে গেছে। আমরা আজকে চারটার সময় আমাদের মঠের সভাগৃহেতে বসবো। আজ হাম লোক 4 বাজে ওহা পর হরিনাথ হরি হরিনাম কীর্তন নাট মন্দির মে বৈঠেঙ্গে। উই উইল সিট দেয়ার এট অবাউট 4 PM এন্ড আওয়ার মিটিং উইল বি স্টার্টেড এট দ্যাট টাইম। সো ইউ আর অল রিকোয়েস্টেড টু কম এট 4। আপনারা সকলেই 4টার সময়তে ওখানে বসবেন। এই সব কথা ওইখানে বিশেষ ভাবে হবে। আমি 2-3 কথা বলে তারপরে আমার বক্তব্য সমাপ্ত করব। আপনারা এখান থেকে যে গঙ্গা স্নান করতে পারবেন, হরি কথা তো হচ্ছেই, অধিকন্তু গঙ্গা স্নানও করবার সময় হবে। আমরা যদি 12টার মধ্যে পৌঁছে যাই, আপনার সব স্নান করে আসবে। আমি 2-1 কথা মাত্র বলি। এই স্থান হচ্ছে জয়দেব গোস্বামী। মহাপ্রভু এখানে সংকীর্তন নিয়ে আসতেন বিরাট ভাবে, এখানে অপরাহ্নেতে এখানে সংকীর্তন এসে আসত। নিত্যানন্দ প্রভু ভাবে ভোর হয়ে যেতেন এই স্থানেতে। এই স্থানেতে বাণীনাথ গৌর গদাধর বিগ্রহ স্থাপন করেছেন। এই গৌর গদাধর বিগ্রহ বোধ হয় নদীপ ধামেতে কি অন্যত্র কোথাও এই একটি বিরল। এই বিষ্ণু প্রিয়া এবং মহাপ্রভু দুজন ভজন অপেক্ষা গৌর গদাধরের ভজন অনেক উন্নত। গদাধর পণ্ডিত হচ্ছেন শ্রীমতী রাধিকার স্বরূপ। অতএব গৌর গদাধরের সেবার উৎকর্ষ রয়েছে। এই স্থানেতে জয়দেব গোস্বামী গীত গোবিন্দ রচনা করেছিলেন পূর্ণ। এই রচনা করবার সময়তে তিনি যখন গঙ্গার স্নান করতে যাচ্ছেন ওই সময়তে একটা পদ রচনা করছেন গীত গোবিন্দে, পদ রচনা করতে তাহার কলম তা ওখানে দাঁড় হয়ে গেল, থেমে গেল। When he was writing Git Gobind here, his pen was just stopped and he was thinking how, what to write more. তিনি চিন্তা করছেন যে আমি কি লিখি। সেখানে লিখতে লিখতে রাসস্থলিতে শ্রীমতী রাধিকার মান হয়ে গেছে, আর সেই সময়তে কৃষ্ণ কোন রকম তাহার মান ভঞ্জনের জন্য তার নিকটে পৌঁছে তার মস্তকটা তার সেখানে দিবেন। কিন্তু জয়দেবের কলম থরথর কাঁপতে লাগলো, বুক কাঁপতে লাগলো, তিনি কিছুতেই লিখতে পারলেন না যে কৃষ্ণ তাহার মস্তক রাধারানীর পাদ পদ্মেতে তিনি প্রণত করেছেন। কেন? গৌরভাব, গৌরভাব। এটা লিখতে পারেন কে? রূপ সনাতন লিখতে পারেন, রঘুনাথ দাস গোস্বামী লিখতে পারেন, কিন্তু জয়দেব মতন, গোবিন্দ মতন, উনার মতন লোক থরথর কাঁপতে লাগলেন। তিনি লিখতে পারলেন না যে রাধারানীর মানকে ভিক্ষা মাংবার জন্য তার পাদ মস্তক তিনি পাদ পদ্মেতে তিনি দিয়েছেন। তিনি হৃদয় ভাবে রাখলেন আর ওই বইতে লিখলেন না, তিনি বইটাকে বন্ধ করে দিলেন আর দড়ি বেঁধে দিয়ে তার স্ত্রী পদ্মাবতীকে বললেন যে সে তুমি এখন রাখো, আমি একটু স্নান করে আসি। তখন তিনি স্নান করতে গিয়েছেন, একটি দূর এখান থেকে প্রায় কত হবে, সামান্য দূর, সেখানে গঙ্গার স্নানেতে তিনি গিয়েছেন। ইতিমধ্যে কৃষ্ণ স্বয়ং জয়দেবের বেশ ধারণ করে সেখানে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে তিনি বললেন যে সে আমি রাস্তা যেতে যেতে আমি ভুলে গিয়েছি, একটা লিখবার ছিল আমার, একটু স্মরণ হয়েছে, আমি লিখে যাই, তুমি বইটা দাও, খাতাটা দাও। তখন তিনি ওই খাতাটাকে ঠাকুর ঘর থেকে বাহার করে তাহাকে দিয়েছেন, ওইখানে বসে তিনি লিখলেন। কি লিখলেন? গর লখণ্ডনম মম শিরসি মণ্ডনম দেহি পাদ পল্লম। কৃষ্ণ নিজে লিখে দিলেন, জয়দেব তিনি লিখতে পারেন নাই, তিনি লিখলেন স্মর গর লখণ্ডনম, আমি স্মররূপী গরল বিষ, বিষেতে আমার সমস্ত শরীর পুড়ে যাচ্ছে, বিরহেতে জর্জরিত হয়ে যাচ্ছি। হে শ্রীমতী, তুমি অনুগ্রহ কর, তোমার মান আমাকে অঞ্জলিতে আমাকে দাও, আর এই আমি মস্তক আর আমার বাঁশি তোমার চরণেতে আমি অর্পণ করছি। এই বলার পরে আর তারপরে লিখে দিয়ে তিনি চলে গেলেন। যখন চলে গেলেন তারপরে জয়দেব গোস্বামী স্নান করে আসলেন, তার স্ত্রী বললেন যে সে আপনি খুব তাড়াতাড়ি করে স্নান করে আসলেন, তো তো তাড়াতাড়ি তো আসি নাই, আরে আপনি এই তো এসেছিলেন মাঝখানে আর কি, বইতে লিখে গেলেন আবার ফের গেলেন আবার চট করে চলে আসলেন, যে তা তো নয়, আমি তো আসি নাই। তা কে আসলো? ওই বইতে যে খাতাতে যে লিখে গিয়েছেন, যে আমি তো জানি না, এত খাতাটা নিয়ে এসো। খাতাটা যখন নিয়ে আসলেন তখন দেখেন কি, যেখানে তার কলম বন্ধ হয়ে গিয়েছিল সেইখানে খুলে দেয়, স্বর্ণ অক্ষরেতে সোনার মতন একবার তো অক্ষর, আর তাতে লেখা আছে কি, স্মর কর লখণ্ডনম মম শিরসি মণ্ডনম, মণ্ডনম মানে কি ভূষণ, তোমার পাদ পদ্ম আমার মস্তকের ভূষণ, তোমার পাদ পদ্ম আমার মস্তকের ভূষণ হোক, এই বলে বাঁশি আর তার মস্তক তার পাদ পদ্মকে তিনি প্রণত করে দিয়েছেন। মম শিরসি খণ্ডনম দেহি পাদ পল্লব মুদার, সেই পাদ পদ্ম তুমি আমাকে প্রদান। এই দেখে তার চোখ থেকে ঝরঝর করে জল পড়তে লাগলো, তিনি তাহার স্ত্রী পাদ পদ্মেতে তিনি প্রণত হলে, তোমার কত সৌভাগ্য যে আজকে শ্রীকৃষ্ণ স্বয়ং আমার রূপ ধারণ করে এখানে এসে আর লিখে গেলেন আমার হৃদয়ের ভাব, আর তুমি তাহাকে দেখেছ, তার সঙ্গে কথা বলেছ, আর আমার এই সৌভাগ্য হয় নাই। এই বলে ক্রন্দন করতে করতে তিনি মূর্ছিত হয়ে গেলেন। এই হচ্ছেন জয়দেব গোস্বামী, তার মনের ভাব যারা লিখতে পারেন, কৃষ্ণ স্বয়ং এসে তাহার জন্য তাহার হয়ে হাত দিয়ে আর তার তিনি লিখে দিয়ে গেলেন। এই যদি কৃষ্ণ ভজনতে যদি কারো রুচি হয়, যদি হরি স্মরণে সরসঙ্গ মন কলাশ বিলাস কুতুহলম
মধুর কোমল কান্ত পদাবলী শুনু জয় দেব সরস্বতী। যদি ভজন করবার লালসা থাকে কৃষ্ণের রাগা রাগ সমেত, যদি ছেড়াবাস প্রজভূষ রাগং রাগ পূর্বক জন্মে জন্মেতে যদি বৃন্দাবনেতে থাকবার যদি অভিলাষ হয় তাহলে কি করবে? তাহলে জয়দেব গোস্বামীর এই গীত গোবিন্দ পড়বে, লিখবে, অনুশীলন করবে। কোথায়? ওই রকম বৈষ্ণবের নিকটে। রাগানুগীর পরম রসিক তত্ত্ববিদ বৈষ্ণবের নিকটেতে গীত গোবিন্দ পড়বে, তাহলে কি হবে? হৃদয় সরস হবে। যদি এইরকম না হয় তাহলে রূপ গোস্বামী তাহার উপদেশের সারেতে তিনি কি বলছেন? তন্নাম রূপ চরিতাদি সুকীর্তনানুক্রমেণ রসেন মনসা নিয়োজ্য তিষ্ঠন ব্রজে তদানুরাগী জনানুগামী কালম নয়েদ অখিলাম অত্যুপদেশ। সমস্ত উপদেশের সার কি? সার বৃন্দাবনেতে যাবে একান্তিক বৈষ্ণব অনুরাগী বৈষ্ণবদের অনুগত হয়ে নিরন্তর কৃষ্ণ নাম করবে, আর মনেতে কৃষ্ণ লীলাগুলি স্মরণ করবে, গুরু বৈষ্ণবের একান্তিক অনুসরণ করে দিয়ে তাহার পাঠ পড়নেকে অনুগত হয়ে এই সবই করবে। এই সমস্ত উপদেশের এই সার, মনটাকে কৃষ্ণ কথা আর জিহ্বাটাকে কৃষ্ণ নামেতে নিযুক্ত করে দিয়ে ব্রজবাসী গণের রূপ সনাতন অথবা এদের লাইনেতে থেকে যার ভজন করছে ও অনুগত হয়ে যদি করে আর ওইসব লীলা চিন্তন করে এই সমস্ত ভজনের সার। এই জন্য যদি মন যদি থাকে যে সে কৃষ্ণের লীলা কৌতূহল মধ্যে আমি প্রবেশ করব, চিত্তটা আমার সরস হবে, যদি মহাপ্রভু বিচার তাহার যে কিসের জন্য জগতে এসেছিলেন এই সব জানোয়ার যদি কৌতূহল হয় তাহলে অবশ্যই গীত গোবিন্দ জয়দেব গোস্বামীর অনুশীলন করবে। আমি এই বলে সংক্ষেপে আমার সমাপ্ত করছি বক্তব্য। আমরা ওইখানে আমাদের পালকি এসব এখান থেকে উঠাও তো, আর আপনারা এখান থেকে সিধা আমরা চলে যাবো।